الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين একজন মানুষ উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হয় এটাই হলো একজন মুমিনের উদ্দেশ্য একজন মুমিন একজন মুসলমানের জীবনের উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় কল্যাণ আখেরাতে জান্নাত লাভে ধন্য হওয়া বাস এটা হলো একজন মুমিনের জীবনের টার্গেট হাদাফ আর মুমিন হতে হলে জান্নাত লাভ করতে হলে তাকে মুমিন হতে হবে আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু মুমিন হওয়া ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে জান্নাতে প্রবেশের জন্য শর্ত হচ্ছে কি ঈমান আর ঈমানের জন্য শর্ত কি ঈমানের জন্য শর্ত কি আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের পিতামাতা বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকল মানুষের চাইতে ভালো বেশি ভালোবাসতে না পারবে ইমান ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব না আর রাসুলের ভালোবাসা ছাড়া মুমিন হওয়া সম্ভব না তাহলে মুমিন যদি আমি হতে চাই উদ্দেশ্য আমার জান্নাতে যাব তাহলে আমাকে মুমিন হতে হবে আর মুমিন হতে হলে আমাকে রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে রাসুলকে ভালোবাসবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসবো আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসে রাসূল সুন্নত আছে না আমাদের কাছে রাসূল যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন সবকিছুই আমাদের কাছে আছে নাই সবকিছু আছে বুঝতে পারলেন সবকিছুই আছে তাই রাসূলকে এখন আমরা সামনে নিয়ে যে রাসূলকে আমরা এখন গিয়ে আদর করব যত্ন করব বাড়ি বানাই দেব টাকা পয়সা দিব গাড়ি বাড়ি কিছু নেই কোনো বুদ্ধি নেই এবং সেই যুগেও সেই ব্যবস্থা ছিল না বা সেটা আসলে উদ্দেশ্য না রাসূলকে ভালোবাসার পন্থা একটাই সেটা রাসূলের সুন্নতকে ভালোবাসা সুন্নতকে ভালোবাসা মানে কি সেটাকে জানা সে অনুযায়ী আমল করা সেই সুন্নতের প্রচার ও প্রসার করা আরেকজনের কাছে সুন্নত প্রসার করা আমি যেটা ভালোবাসি নিজে খাই ওটা আমি আরেকজনকে বলি এটা খুব ভালো খাও বলি কিনা তাহলে রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসার পন্থা হচ্ছে রাসুলের সুন্নতকে ভালোবাসা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এমন কথা বলে গেলেন যে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতামাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন চাইতে বেশি ভালোবাসতে না পারবে আর রাসুল আমাদের সামনে নেই ভালোবাসবো কেমনে রাসুলের কথাটা আর একটা বাস্তব থাকতে হবে বাস্তবতায় থাকতে হবে এই জন্য রাসুল বলে দিলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানামা আয়াফিল জান্না আর যে আমি নবীর সুন্নতকে ভালোবেসে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ কি রাসুলের সঙ্গে জান্নাতে থাকতে চান না হ্যাঁ আল্লাহ নবীর সাহাবী কাঁদতে কাঁদতে রাসুলের কাছে ছুটে আসলেন আল্লাহ নবী বললেন কি হয়েছে তোমার কাঁদছো কেন কয় রাসূলুল্লাহ যখন আপনার বৈঠকে থাকি মজলিসে থাকি আপনার ওয়াজ নসিহত শুনি আপনার সেই মধুমাখা কি সুন্দর কথাগুলি শুনি ওহির কথা শুনি কোরআন হাদিসের আর আপনার দিকে চেয়ে থাকি আপনাকে দেখতে পাই আপনার সঙ্গে বসতে পাই কথা বলতে পারি একদিন আপনি মারা যাবেন আমিও মারা যাব বাড়ি গিয়ে আমার খেয়াল হলো আমি যদি মরে যাই তো আপনি নবী জান্নাতের সর্বোচ্চ শিখরে থাকবেন উপরে সবচেয়ে উপরি স্থানে আর আমি যে কোথায় থাকবো যার ফলে আমার আর সৌভাগ্য হবে না আপনাকে দেখা আপনাকে দেখতে পাবো না এই দুর্ভাগ্যের কথা স্মরণ করে আমি কাঁদতেছি আল্লাহ নবী চুপ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতের এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আয়াত নাজিল করে দিলেন। ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসা 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সাহাবী বসা ওখানে, কি যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করবে, মানে তার কথা মেনে চলবে, আল্লাহর কথা মতো চলবে, রাসূলের সুন্নত মতো চলবে, তারা কি হবে, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত লোকদের সঙ্গে হবে কারা, নবীদের সঙ্গে, জান্নাতে এদের স্থান কারের সঙ্গে হবে, নবীদের সঙ্গে, সিদ্দিকীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর গ্রুপের মানুষদের সঙ্গে হবে, আল্লাহ আবু বকরের সঙ্গে থাকবেন, নবী রাসূলদের সঙ্গে থাকবেন, ইব্রাহিম আর হযরত নূহ, ইউনূস, আইয়ুব, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এই সমস্ত নবীদের সঙ্গে থাকার সৌভাগ্য হবে। সিদ্দিকীন আবু বকরের গ্রুপ, আল্লাহু আকবার, ওয়াসহাদা আমির হামজা, বড় বড় সাহাবা ইকরাম যারা কি শহীদ হয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হবে, শহীদদের সঙ্গে, অসলিহীন নেককার যারা, নেককার যারা, বাকি সাহাবীরা সবাই নেককার, ঠিক না, ইমামরা সকলে নেককার, মুহাদ্দিসিনরা, ইমাম ইমাম আবু হানিফা, ইমাম শাহ মালিক, ইমাম শাফি, ইমাম আহমদুল হাম্বাল, 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম সাউরি, ইমাম আউজাই, ইমাম নাখাই, ইমাম বুখারি, আলী ইবনুল মাদিনী, ইয়াহিয়া ইবনুল মাইন, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইবনে মাজা, আল্লাহু আকবার, এই সমস্ত সালেহীনদের, আব্দুল কাদের জিলানি, বড় বড় যারা আল্লাহর আউলিয়া, হাসান হোসাইন আরো আছে না, মোট কথা নবী সিদ্দিকীন সত্যবাদী যারা, শহীদ যারা, নেককার যারা, এদের সঙ্গে হবে, এদের জান্নাতে সবাই একসঙ্গে থাকবে। আল্লাহ, কি আমরা রাসূলের সঙ্গে থাকতে চাই না, চাই না, তাহলে আমাদের করা কি, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসারই কি পদ্ধতি, কি রাসূলের সুন্নতকে আমল করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা আবা, যে আবা সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, আগের হাদিসটা, যে আল্লাহর নবীকে ভালোবাসবে, এই সুন্নতকে, রাসূলকে এবং সুন্নতকে, সে রাসূলকে ভালোবাসবে, যে রাসূলকে ভালোবাসে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে, এই হাদিসও ওই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, এটা ইমাম তিরমিজি হাসান ইসনাদে বর্ণনা করেছে। আল্লাহর নবী বুখারীর যেটা হাদিস কি, যে সবাই আমার উম্মতের জান্নাত প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবা গ্রুপ যারা, এরা জান্নাত প্রবেশ করতে পারবে না। কাল ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার, আবা এ কি মাথায় আবালা না, তাকওয়া লাকার, এরা আবাকে। আল্লাহ নবী বললেন, মান আতা আনি দাখালাল জান্নাহ, যে আমাকে ফলো করবে, যে আমি নবীকে জীবনের সবকিছুর জন্য মডেল বানিয়ে নেবে, লাকাদ খানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহর নবীকে জীবনের সবকিছুর জন্য নমুনা বানিয়ে নেবে, মডেল বানিয়ে নেবে, খাওয়ার জন্য, চলার জন্য, বসার জন্য, গল্পের জন্য, ব্যবসার জন্য, বাবা হওয়ার জন্য, স্বামী হওয়ার জন্য, ভাই হওয়ার জন্য, নিয়ম হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, যেখানে যে কোনো বিষয়ে আল্লাহর নবীকে যিনি ফলো করতে পারবে, যে ব্যক্তি, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে, আমার নাফরমানি করবে, আমাকে মানবে না, আমার সুন্নতের একচ্ছত্র অনুসরণ করবে না, বলবে এই সুন্নত তো আমাদের ইমাম সাহেব করে না, আমাদের দেশের হুজুররা করে না, আমাদের মাঝহাবে নাই, আমাদের সংগঠনে নাই, আমাদের বইপত্রে নাই, এগুলো বলবে না, বাস রাসূল করেছেন, খালাস, আর কোনো প্রশ্নই উঠতে পারে না। একজন মমিন ভালোবাসলে আর প্রশ্ন উঠতে পারে, খোঁজ করতে পারে একজন মানুষ? বুখারী শরীফের হাদিস সহি, মুসলিম শরীফের হাদিস সহি। এবার আমি সেদিন এক জায়গায় বললাম যে বুখারী শরীফ হল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, কি সুন্নতের কিতাব, হাদিস সুন্নতের কিতাব না, এটা কি ইমাম হানিফার কিতাব হবে না? যেখানে বলছি যা সাহাল হাদিস পাওয়া মাঝহাবি, সহি হাদিস পাইলে ওইটা আমার মাঝহাব, ওইটাই আমার মত, তো বুখারীর চাইতে তার সহি হাদিসের কোন গ্রন্থ নাই, তাই কি ইমাম আবু হানিফার কিতাব না? মুসলিম শরীফ কি ইমাম আবু হানিফার কিতাব না? তাহলে যে বলতেছি এটা আমার মাঝহাবে নাই, আরে আপনার মাঝহাব কাকে কেন্দ্র করে? ইমাম আবু হানিফাকে কেন্দ্র করে না, তো তাই যদি হয় তাহলে মানেন, আর যদি বলেন যে না আবু হানিফা মানে যে কোনো এক আবু হানিফা তাহলে আপনার কথা হবে। কিন্তু সত্যি ইমাম আবু হানিফার দহাই দিয়ে আপনি হাদিস মানবেন না, এটা আপনারও অন্যায়। ইমাম সম্পর্কে আপনার তাহলে খুব ছোট ধারণা হল। একজন ইমাম কখনই কল্পনা করা যায় না যে আল্লাহ রসুলের সুন্নত পাওয়ার পরে অন্য কিছু আমল করতে পারে। অমান আসানি দেখালাম না, যে আমার নাফরমানি করবে সেই হল আবা আর সেই হল জাহান্নাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। সবাই যদি বলি কেউ আমরা মমিন, কিসের ভিত্তিতে আপনি মমিন? আপনাকে রাসুলের ভালোবাসা থাকতে হবে, রাসুলের সুন্নতের ভালোবাসা থাকতে হবে, তাহলে আপনি ভালোবাসেন। নবীর সুন্নতকে আপনি জানেন, আমল করেন, প্রচার করেন। সুন্নতের পরিপন্থী হল বেদাত, বেদাতিকে এবং বেদাতকে ঘৃণা করেন, বেদাতিদের এবং বেদাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন, সম্পর্ক ঘোষণা ছিন্ন করেন, তাহলে না আপনার রাসুলকে ভালোবাসা হবে। আমার বাবার যে দুশ্মন আর সেই দুশ্মনের সঙ্গে আমি চলাফেরা করি আর বাবাকে বলি আমি তো, আপনি তো আমার বাবা খুব ভালোবাসি, মেনে নেবে? নেবে না। তুই ভালোবাসি আমাকে আর আমার দুশ্মনের সঙ্গে চলিস? বেদাতি আল্লাহ রাসুলের দুশ্মন, আর তার সঙ্গে আমার সম্পর্ক, তার সঙ্গে বিয়ে দিচ্ছি আমি আমার মেয়ে, তার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, তার সঙ্গে আমার ব্যবসা হচ্ছে, তার সঙ্গে আমার চলাফেরা হচ্ছে, সবকিছু হচ্ছে না। একজন বেদাতির সঙ্গে কোন প্রকার সম্পর্ক থাকতে হয় না একজন মমিনের, কারণ বেদাতি হল সুন্নতের পরিপন্থী দুশ্মনী। এই জন্য বলছিলাম গত সপ্তাহে যে সুন্নি দলের তো অভাব নেই বাংলাদেশে, সুন্নি দল, কিন্তু যত প্রকার বেদাত ওদের মধ্যে আছে, এরা সুন্নি। নাম সুন্নি হলে তো হবে না, সত্যিকারে সুন্নি হতে হলে রাসুলের সুন্নতকে জানতে হবে, বুখারী শরীফ পড়তে হবে একা এক করে প্রত্যেকটা হাদিস, মুসলিম শরীফ পড়তে হবে, আবু দাওয়াদ পড়তে হবে, হাদিসের গ্রন্থ পড়তে হবে, এগুলি পড়ে আমল করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যাই হোক, তাহলে একজন মমিনের জীবন রাসুলের সুন্নত ছাড়া তাকে মমিন ভাবতেই পারে না। রাসুলের সুন্নত ছাড়া একজন মানুষ তার জীবনকে মমিন জীবনী জীবন ভাবতেই পারে না, অসম্ভব। ভাবলে মিথ্যা হবে, এটা অন্যায় হবে, এবং তার ফলাফল শেষ পর্যন্ত অমঙ্গল হবে, ভালো তখনই হবে না। এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের জানা জরুরি। বলছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর একটা দিনকে যদি আমরা জানতে পারি, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ঘুম থেকে উঠে আবার এই রাত্রির শেষ পর্যন্ত কি করতেন, তার পুরো জীবনীতে একদিন একটা দিন যদি আমরা জানতে পারতাম যে রাসুল কিভাবে তিনি জাগতেন, ঘুমাতেন, খেতেন, চলতেন, ফিরতেন, কাপড় চোপড় পরতেন, নামাজ পড়তেন, উযু করতেন, গোসল করতেন, রোজা রাখতেন, ওয়াজ নসিহত করতেন, পরিবারের খবর নিতেন ইত্যাদি, একটা দিনের যদি আমরা আলোচনা করতে পারি ধারাবাহিক, তাহলে আমরা জানতে পারবো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনটা কিভাবে অতিবাহিত হত। আমারও দৈনন্দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা ঘটত আমারও জীবনে তাই ঘটে না, অন্য কিছু, অন্য কিছু না, বরং রাসুলের জীবনে যা ঘটেছে আমাদের জীবনে হতো যেরকম, না রাসুল না খেয়ে থাকতেন, আমরা তো না খেয়ে থাকি না। এবং সবচেয়ে আমরা আজ পেটের পেটকে পুরো পেটের খোরাক দেওয়ার জন্য, পেটের রুজির জন্য আমরা কিন্তু হন্যে হয়ে ঘুরতেছি, জীবনটাকে শেষ করে দিচ্ছি, 8 ঘন্টার জায়গা 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করছি, কিন্তু আমাদের রোহের খোরাকের জন্য আমরা চিন্তা করি না। একটা মানুষের শরীরে মাটি আছে, পানি আছে, হাওয়া আছে, মাটির কাজ হলো খাওয়া, খাদ্যদ্রব্য এই মাটি থেকে উৎপাদন যাওয়া হয়, ওইটাই দিয়ে খেলে ওই মাটির কাজ হবে। পানি আছে, পানি খেলে পানির কাজে আপনার শরীরের কাজ দেবে। আর একটা হলো হাওয়া আছে, সেটা হলো কি, রুহ, রুহ একটা বাতাস, এই রুহের জন্যও আপনাকে খোরাক দিতে হবে। আর রুহের খোরাক হলো ঐশী খোরাক, কোরআন ও হাদিসের খোরাক, এটা হলো জান্নাতি। রুহটা কোথাকার রাজা, জান্নাতি জিনিস এটা। এখন জান্নাতি জিনিসকে যদি খোরাক না দেন তো মরে যাবে, আর এই মাটির খোরাক দেন, পানির দেন, তো মাটি পানি হয়ে থাকবেন, আপনার উন্নতি ঘটবে না, আপনার চারিত্রিক অবনতি ঘটবে, মাটি হবেন। মাটির কি গুণ আছে, মাটির কি মূল্য আছে? আজকে আমরা এই মাটিকে খাওয়া দেওয়ার জন্য খুব ব্যস্ত, কিন্তু সত্যিকারে যে জিনিসটা জান্নাতের রূহ, এর খোরাকের আমরা না আজও ভালো করে করছি না। এই জন্য ইমাম আহমাদুল হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন একটা মানুষের পেটের 3 বার খাদ্য খাওয়ার চাইতে রুহের খোরাকটা বেশি জরুরি, কারণ মানুষ যদি 3 বার না খায় মরে যাবে না, একাধারে 7 দিন যদি না খায় একটা মানুষ মরবে না, কিন্তু রুহের খোরাক যদি না হয় যে কোনো মুহূর্তে তার ইমান মরে যাবে, আর ইমান ছাড়া যদি মৃত্যু হয়ে যায় তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার স্থান হবে কোথায়? জাহান্নামে। আর নবী সিদ্দিক সুহাদা সলিহীনদের সঙ্গে থাকার আর সুযোগ হয়তো হবে না। এই জন্যে গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম, আবারও সেটা সংক্ষেপে পুনরাবৃত্তি করে আমরা সামনে এগিয়ে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে উঠতেন কিভাবে। আল্লাহর নবী আমরা ইনশাআল্লাহ পরবর্তী করে গিয়ে রাসূলের ঘুম এবং রাত্রে জেগে নামাজ পড়া পর্যন্ত আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে যখন উঠতেন তখন দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দিয়ে জাগ্রত করেছেন এবং তার কাছে আবার আমাদের ফিরে যেতে হবে। মৃত্যুটা একটা ছোট মৃত্যু, এই ঘুমটা ছোট মরণ। আল্লাহ ইচ্ছা করলে এখানে আপনার শেষ, আর আপনার ঘুম থেকে না জাগলে তো এখানেই আপনি শেষ। কিন্তু আল্লাহ যে আপনাকে জাগালেন, অনেকেই তো জাগান না, একেবারে শেষবারের ঘুম ঘুমিয়ে যাই, ঘুমায় না অনেক মানুষের ঘুম। তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে না যে আপনার জীবনের মালিক? ঘুম থেকে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে যেতেন। বাথরুমে যাবার আদব সুন্নত আমাদের জানতে হবে। ঢুকার আগে দোয়া পড়তেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায়েস, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায়েস, আল্লাহর নামে আমি এই বাথরুমে যাচ্ছি, এই কাজ শুরু করছি, আমি নাপাক জিন এবং জিন্নি এবং তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। হাদিসে আছে অন্য হাদিসে যে বাথরুম বা টয়লেট শয়তানের যা স্থান, ওদের আড্ডাখানা। এই দোয়া না পড়ে যখন বনি আদম নারী হোক আর পুরুষ হোক ওখানে গিয়ে বসে, তখন তাদের এই উলঙ্গ অবস্থা দেখে শয়তান হাসে। কিন্তু আপনি যদি এই দোয়া পড়েন তাহলে আর সেখানেও থাকতে পারবে না, আপনাকে আর হাসতেও পারবে না, তামাশাও করতে পারবে না। আপনি চান আপনার প্রকাশ্য দুশ্মন শয়তান আপনাকে নিয়ে হাসুক, আর আপনার ভাই যদি আপনাকে নিয়ে ঠাট্টা তমস্কার করে তাই আপনি সহ্য করেন না, আর দুশ্মন যদি খালি একটু খালি গায়ে আঁচড় পড়ে তাহলে তো জ্বলে তেলে বাগুনে জ্বলে উঠেন, ঠিক কিনা? কিন্তু আপনি যাচ্ছেন আপনার দুশ্মন আপনাকে নিয়ে হাসবে, তারপরও আপনি দোয়া পড়লেন না। রাসূলকে ভালোবাসার পরিচয় হল দোয়া পড়ার পরে এবার বাম পাঁজে প্রবেশ করত। বসার পরে হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে বাইরে যখন, আগে তার এত পাকা বাথরুম বা টয়লেট ছিল না, আল্লাহ রাসূল এমন দূরে যেতেন, অনেক সময় দেখা গেছে 2 মাইল দূরে চলে গেছেন হাঁটতে হাঁটতে, কারণ যদি আর না পাই পর্দা কার আলে বসে, কারণ মানুষের চক্ষের বাইরে যেতে হবে, পর্দার বাইরে করতে হবে। গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় মানুষ ওই রাস্তার ধারে মাথাটা নিচু করে বসে গেল, ও না দেখলে মনে আর কেউ দেখতেছে না, কি বেহায়া। অনেকে আছে কাপড় মানে করেন 10 গজ আগে থেকেই উঠাই নিয়ে হাঁটতেছে যাচ্ছে আর কি, নিশ্চিত। আল্লাহ রাসূল যখন পর্যন্ত জায়গা পর্যন্ত না পৌঁছে মাটি পর্যন্ত না করে তখন পর্যন্ত তিনি কাপড় উঠাতেন না, এটা একটা শূন্য। এবার বাম পায়ে ভর দিয়ে বসতেন, এটা একটা শূন্য, বাম পায়ে ভর দিয়ে বসতেন। এক ইয়াহুদি এক সাহাবিকে মশকারা করতে, আরে তোমাদের নবী ছোট ছোট এই সমস্ত কি কথাবার্তা শিখাই, কয় হা হা আমাদের নবী এমনই নবী যে পায়খানা কিভাবে বসতে হয় এটাও শিখাই। একেই বলি নবী, নবীর কাজ কি, রসুলদের কাজ কি, যার মধ্যে কল্যাণ আছে উম্মতের সেটা তাদেরকে করার জন্য আদেশ করা, আর যার মধ্যে কি ক্ষতি আছে তা থেকে নিষেধ করা। অমা আতাকুম রাসূলু ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু, নবী যা তোমাদের করতে বলে তা করো, এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে দুনিয়া এবং আখিরাতের, আর যা তোমাদের নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো, তা বিরত থাকো তা থেকে, কারণ এর মধ্যে তোমাদের কি রয়েছে, অমঙ্গল রয়েছে। বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করা হলে, এবার পেশাব পায়খানা হয়ে গেলে যদি পানি থাকে তাহলে ইস্তিনজা করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পরিষ্কার করার নাম কি, ইস্তিনজা। আর ঢিলা বা টিস্যু বা পাথর দিয়ে ব্যবহার করে যদি পরিষ্কার করেন পেশাব পায়খানা, এর নাম হল ইস্তিজমা, এর নাম কি, ইস্তিজমা। পানি থাকলে যথেষ্ট, ঢিলার আর দরকার নেই, আর যদি পানি না থাকে ঢিলাই যথেষ্ট। এর আগেও অনেকবার বলেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ব্যবহার করেছেন অথবা ঢিলা ব্যবহার করেছেন, একই সঙ্গে দুইটা ব্যবহার করেছেন আর কোনো প্রমাণ সহি প্রমাণ নেই। আল্লাহ রাসূলের সুন্নতে এটা নাই যে দুইটা একসঙ্গে করেছেন, তবে কেউ যদি প্রয়োজনে করে করতে পারবে, তবে বাথরুমের হায়া লজ্জা বজায় রেখে, এর মানে না লিঙ্গ ধরে বের হয়ে যাবে, চল্লিশ কদম হাঁটবে, আর গলা খেকর দিবে, আর মাজা ভাঙবে, এ সমস্ত সুন্নত পরিপন্থী বেহারাপনা ছাড়া আর কিছু না। বরং যারা এই ধরনের টানাটানি করে, এরা তাদের আল্লাহর বানানো জিনিসটাকে নষ্ট করে দিয়ে পরে বলে যে না বাইর হয়, বাইর হয় না। বরং এটা মেডিকেল সায়েন্সের পরিপন্থী কথা। কারণ মানুষ যখন পানি খায়, শরীরে যেটা প্রয়োজন শরীরে টেনে নেয়, বাকিটা অপ্রয়োজনটা মূত্র থলায় এসে জমা হয়। এখানে একটা লোড ক্ষমতা আছে পেশাবের রাস্তার, ওই লোড ক্ষমতার অতিরিক্ত হলেই প্রয়োজন হয়। মানুষ পেশাব করলে অতিরিক্তটা বের হয়ে যায়, আবার উপর থেকে আসে ওখানে জমা হতে থাকে। এখন যদি কেউ টানাটানি করে তাহলে কি হবে, আবার উপরে এসে জমা হচ্ছে, আবার ওটা বের হবে, কিন্তু নর্মাল অবস্থায় রেখে দিলে বের হবে না। হ্যাঁ, তবে যদি কাজে অসুখ থাকে, বহুমূত্র বা কোনো কষা হয় বা রৌদ্র থেকে আসে বা যে কোনো কারণে ব্যবহার করতে পারে, পেশাবের জন্য হোক বা পায়খানার জন্য বা সমস্যা ঢিলা, সাথে সাথে পানি দুইটা ব্যবহার করতে পারে, তবে বাথরুম নষ্ট করবে না কোনোভাবেই না। বাথরুম কোনোভাবেই ঢিলা ফেলে বা নোংরা করবে না, এবং বাইরে কখনোই বের হবে না। পেশাব পায়খানা হয়ে গেলে এবার পরিষ্কার করার কথা বলছিলাম। যদি পানিতে ব্যবহার করে তাহলে যেভাবে পানিতে ব্যবহার করার যথেষ্ট পানিতে ব্যবহার করবে, যদি পানি কম থাকে মোট কথা পরিষ্কার করবে। এই পরিষ্কার করা ওয়াজিব, পরিষ্কার করা ওয়াজিব। পরিষ্কার করার সময় ডান হাত ব্যবহার করবে না, বাম হাত ব্যবহার করবে। যদি স্টিজমার করে, ঢিলা বা টিস্যু বন্ধ কিছু ব্যবহার করে, বেজোড় ব্যবহার করবে, এটা সুন্নত। 3, 5, 7, 9, 11 এভাবে প্রয়োজনে বেজোর ব্যবহার করবে, এটাও কি। এবার হয়ে গেলে যথাস্থানে কাপড় ঠিক মতো পরে নিয়ে বা ছেড়ে নিয়ে এবার বের হতে হবে। কোন পা দিয়ে? ডান পা দিয়ে। ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়বে কি, গুফরানাকা। কি বলবে? গুফরানাকা। কোন কোন বর্ণাতে এটা বোখারির হাদিস, অন্য সুনান গ্রন্থে এসেছে, আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সে আল্লাহর প্রশংসা যে আমার থেকে কষ্টদায়ক জিনিস দূর করেছে বা আমাকে সুস্থ রেখেছে। স্বাভাবিক, পেশাব পায়খানা যখন চাপ আসে তখন এর চাইতে বিপদ আর এর চাইতে কষ্টদায়ক আর কিছু হতে পারে, ঠিক কিনা? কেউ এরকম বিপদে পড়লে স্মরণ করলে তীর পাওয়া যাবে যে এটা কত বড় আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যেটাকে বের করে দেয়। যদি আল্লাহ একটা দিন দুইটা দিন বন্ধ করে দেয় তাহলে কি অবস্থা হয়ে যায় মানুষের। এই জন্য এটা বিরাট নেয়ামত। এই নেয়ামতের জন্য আল্লাহ বের হয়েছে, আল্লাহর প্রশংসা করতে হবে। হয়ে গেলে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত। সেটা ব্রাশ পেস্ট দিয়ে হোক বা এখানে আরাক যেটা ওই যে পাওয়া যায় এখানে আরাক দিয়ে হোক বা জাইতুনের ডাল দিয়ে হোক, এখানে যেটা সাধারণত বিক্রি হয় এটা জাইতুন না, কিন্তু এটাকে বলা হয় আরাক। আরাক মানে আমাদের দেশের ওই আকন্দার গাছ চিনেন, আকন্দা গাছ। আর এই কোথাও ব্যথাটা তাহলে পাতা দিয়ে শ্যাক ট্যাক দেয় রাস্তার ধারে না, আমরা আকুন বলি বা আপন যাই বলেন, এই গাছের জ্বর। এই মিশ্রকটা হলো এই গাছের জ্বর। তবে এই দেশে তো শুষ্ক আবহাওয়া, মরুভূমিতে ভালোই লাগে, কিন্তু আমার দেশের ইয়েটা রসটা বেশি থাকে, ভালো হয় না। পরীক্ষা করে দেখেছি খুব একটা ভালো লাগে না। যাই হোক, আল্লাহ নবী এটা পরীক্ষা এটা ব্যবহার করতেন মিশ্রক। এবং আল্লাহ নবী বলছেন, লাউলা আশুকা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইন্দা কুল্লি উযু। আমার উম্মতের উপরে যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেকটা উজুর সময় তাদেরকে মিসওয়াক করা জরুরি করে দিতাম। আল্লাহ, একটা মিসওয়াক করা কথাও আল্লাহ নবী অর্ডার দিতে গিয়ে ভাবতেছেন উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ আকবার, রাহমাতুল আলামিন, তিনি ছিলেন দয়ার সাগর, হয়ে উম্মতের কথা সবসময় ভাবতেন। কঠিন আমি অর্ডার করে দেব, আর যদি কঠিন হয়ে যায় আমার উম্মতের জন্য। আল্লাহ, কাজে ইসলাম প্রত্যেকটা জিনিসকে মাপা যোখা, উম্মতের যাতে কষ্ট না হয়, বান্দার জন্য কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সহিভাবেই সুন্নতকে এবং দিনকে কি করেছেন, জারি করেছেন। মিসওয়াক হয়ে গেলে এরপরে ঘরে ঢুকে আপনি এবার কাপড় পরবেন। কাপড় পরার কতগুলি সুন্নত আছে। প্রথমত, কাপড় পরার জন্য আপনাকে ডান হাত ডান পা আগে দিতে হবে। যদি সেলোয়ার বা পায়জামা বা প্যান্ট পরেন তাহলে ডান পা আগে দিতে হবে, পরে বাম পা। কাপড় যদি জামা পরেন তাহলে ডান হাত আগে বাম হাত পরে, ঠিক আছে? পরার সময় আল্লাহ নবী যদি সাধারণ কাপড় হতো, পুরাতন কাপড় ব্যবহার করা কাপড়, তাহলে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহ আল্লাযি কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গাইরি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া লাকুম। শুধু তাই না, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই দোয়াটা কাপড় পরার সময় পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার আগের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কাপড় একটা নেই আমার, আর যদি নতুন কাপড় হয় তাহলে আল্লাহ নবী কি পড়তেন? আল্লাহু লাকাল হামদু আনতাকা সাউতানি আসআলুকা খাইরা মা ফি ওয়া খাইরা মা সুনি আলা ওয়া আউযুকা মিন শাররি মা ফি ওয়া শাররি মা সুনি আলা। আলহামদুলিল্লাহ, আল্লাহু লাকাল হামদু আনতাকা সাউতানি আসআলুকা খাইরা মা ফিহি ওয়া খাইরা মা সুনি আলা ওয়া আউযুকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি আলা। আবার কাউকে যদি আল্লাহ নবী নতুন কাপড় পরা দেখতেন কি বলতেন? ইলবিস জাদীদান ওয়া ইশ হামিদান ওয়া মুতশাহিদান। এইভাবে আল্লাহ নবী প্রত্যেকটা ওয়াক্তে জিকির করতেন। জিকির মানে কি? আল্লাহকে স্মরণ করা। হ্যাঁ, প্রত্যেকটা পদে পদে দোয়া করতেন। এইভাবে কাপড় পরে এবার বাইরে বার হওয়ার জন্য পুরুষ মানুষের জন্য কাপড়ের জন্য শর্ত হলো যে কাপড় তিন প্রকার। কাপড় কয় প্রকার? তিন প্রকার। একটা হলো কি? প্রয়োজনীয় কাপড়, যেটা ঘুমের সময় বা বাড়িতে বা কাজকামের সময় মানুষ পরে, হ্যাঁ, আওরাত ঢেকে যেতে থাকে আর কি। আর একটা হলো কি? লিবাসুর ইয়া বানি আদম কান আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়। বনি আদমের জন্য আল্লাহ লিবাস অবতীর্ণ করেছেন। কয় প্রকার লিবাস? তিন প্রকার। একটা হলো শুধু কি লজ্জাকে ঢাকার জন্য, লজ্জা স্থানকে ঢাকার জন্য। আর লিবাসুর ওয়া রিশা, রিশা বলা হয় মানে যেটা এম্ব্রয়ডারি করা পোশাক, সুন্দর যাতে জমক সাজানো, মনে করে এম্ব্রয়ডারি করা সুন্দর, হ্যাঁ, সাজানো গোছানো ভালো কাপড় ছিল। এই জন্যে যে কোনো সুন্দর কাপড় পরা সুন্দর আল্লাহ পাঠিয়েছে। তবে এর জন্য শর্ত পরে বলতেছি, পুরুষদের পোশাকের জন্য কিছু শর্ত আছে। তিন নম্বর হলো কি? লেবাসুত তাকওয়া। আর লেবাসুত তাকওয়া মানে হচ্ছে, লেবাসুত তাকওয়া মানে চরিত্র, উত্তম চরিত্র। লেবাসুত তাকওয়া মানে কি? উত্তম চরিত্র। আপনার শরীরের মধ্যে কি কাটা ছাতা ঘা পাচড়া আছে? কাপড় পরলে আর দেখা যায় না, আপনি সুন্দর, ভিতরে কি আছে কিছু দেখা যায় না। তো ঠিক আপনার মধ্যে যদি একটা মানুষের মধ্যে অনেক খারাপ গুণ আছে, আছে না, খারাপ দিক রয়েছে, কিন্তু যখন তার চরিত্র ভালো হয়ে যায় সবগুলি এই তাকওয়ার মাধ্যমে কি হয়ে যায়? সব ঢাকা পড়ে যায়, কেউ আর দেখতে পায় না। দেখতে পায় উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের ভিতরের সব নোংরাগুলি, কারণ মানুষের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, হানাহানি আছে, হিংস্রতা আছে, আছে কিনা, এগুলি সব তাকওয়া, তাকওয়ার এই উত্তম চরিত্রের মাধ্যমে সব ঢাকা পড়ে যায়, কেউ আর দেখতে পায় না এই ত্রুটিগুলি। পুরুষদের জন্য স্বর্ণ এবং রেশমি কাপড় পরা নিষিদ্ধ, এটা আদব। কোন প্রকার স্বর্ণ ব্যবহার মহোৎসব পুরুষরা করতে পারবে না। আমার দেশে সাধারণত অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে বাইরে গিয়ে যদি মরে টরে যাই তো কাফনের দামের সমান, পয়সার সমান চেহারা নিয়ে বা এ ধরনের নাকি স্বর্ণের আংটি ব্যবহার করা যায় না। আল্লাহ নবী বলেন আমার উম্মতের পুরুষদের জন্যে স্বর্ণকে এবং রেশমি কাপড়কে হারাম করে দেওয়া হয়েছে, আর মহিলাদের জন্যে হারাম করা হয়েছে। কাজে কোনো প্রকার আংটি হোক সেটা বিয়ে বাড়ি থেকেই বলে পুরুষদের জন্যে রেশমি কাপড় এবং স্বর্ণ অলঙ্কার, যে কোনো প্রকার স্বর্ণ ব্যবহার করা চলবে না। তবে কেউ যদি এরকম বানিয়ে নেয় তাহলে জাকাত দিতে হবে কিনা? জাকাত অবশ্যই, জাকাত অবশ্যই দিতে হবে। এখন তাহলে পুরুষদের জন্য তারপরে অমুসলিমদের সাদৃশ্য কোনো কাপড় পরতে পারবে না, মহিলাদের সাদৃশ্য পুরুষরা কোনো কাপড় পরতে পারবে না, পুরুষদের জন্য মহিলাদের মতো কোনো কাপড় পরবে তা চলবে না, হারাম। টাকনোর নিচে কাপড় যখন আপনি পরবেন, সেটা যেই হোক, তোপ হোক আর আবা হোক আর লঙ্গি হোক আর পায়জামা হোক আর প্যান্ট হোক, অবশ্যই টাকনোর নিচে যাওয়া চলবে না। আসলে মমিনের পোশাক হবে নিস্পে সাক পর্যন্ত, এই পর্যন্ত। খুব বেশি যদি করতে চালানি বলেন তাহলে অবশ্যই গিরার উপরে, কারণ এই গিরার নিচে যেটুক যাবে এটুককে আল্লাহ জাহান নামে দেবেন। মাস ফালামিনাল কাবাইন ফাওয়া ফিন্নার, যেটা এই তাকরুর নিচে যাবে সেটা জাহান্নামে যাবে। এর মানে এই না যে আপনার পা টুক কেটে জাহান্নামে দেবে, দিলে তো পুরোটা দিবে, এটুকের জন্য পুরাটুকু দিয়ে দিবে। বোঝা গেছে? এগুলি কতগুলি পুরুষদের জন্য পোশাকের জন্য কি নিয়ম রয়েছে। এই জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরতেন, তখন অবশ্যই এগুলি কি করতেন? সুন্নত মেনে চলতেন, এগুলি সুন্নত, এগুলি করতেন। কোন মহিলার সাদৃশ্য কাপড় পরতেন, কোন কাপড়ের সাদৃশ্য কাপড় পরতেন না, এমন কাপড় পরতেন না যেটা রেশমি বা স্বর্ণ অলঙ্কার যেমন স্বর্ণ আছে সেটা পরতেন না, তাখন নিচে পরতেন না। একজনকে পুরুষকে নারীর জন্য আবার তাখন নিচে পড়া পড়তে পারবে, বরং তাদের ঝুলিয়ে দেওয়াটাই কি উত্তম। এখন তো পুরুষরা করেছে কি, নিচে ঝুলাচ্ছে আর মেয়েরা ওপরে, ওরা স্কার্ট মেনে স্কার্ট আরো কত কিছু। আর পুরুষরা এখন রোড মাস্টার, পুরুষদের রাখতে হবে চুল ছোট, মহিলাদের বড়, এখন ওরাই রাখে ছোট আর মহিলা পুরুষরা রাখে বড়। হ্যাঁ, পারলে মহিলারা মুখে দাড়ি কাটবে, মনে হয় দাড়ি রেখে দিত, আর পুরুষরা যেরকম দাড়ি কাটে, সব উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাই জন্য পোশাকের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বিশেষ করে এখন যদি মহিলা হয়, মহিলাও তো মসজিদে যেতে পারে, নামাজ পড়তে বা বের হতে পারে, কিভাবে কি করবে। মহিলাদের জন্য কিছু শর্ত আছে, মহিলাদের সমস্ত শরীর ঢাকতে হবে, এক দুই নম্বরে যে কাপড়টা দিয়ে ঢাকবে ওই কাপড়টা যেন আবার চাক চকমক না হয়। এখন বোরকার কত জড়ি বড়ি দেখলেই মাথা খারাপ। হ্যাঁ, বোরকা ঢাকার জন্য যাতে করে দৃষ্টি না পড়ে, ওটা যেমন জড়ি বড়ি লাগাইছে যাতে করে ওদিকেই চোখ পড়ে, এত জড়ি বড়ি বাইরে হলে ভিতরে বা কত কিছু না বুঝবে। তাহলে এক নম্বর শর্ত কি, মহিলাদের সমস্ত শরীর ঢাকতে হবে, যেটা দিয়ে ঢাকবে কাপড়টা চকমকা চলবে না, এই জন্য কালো রং হয় উত্তম। তিন নম্বরে কাপড়টা পাতলা হওয়া চলবে না, আবার এমন মোটা নেবেন না আর একজন আপনার বইয়ের বোরকা দেখে মনে করে হয়েছে রে বোরকা আর জিন্দগিতে পরা যাইব না, এটা আবার মানুষের পোশাক হয় নাকি, এটা গরু ছাগলেরও পরে না ঠান্ডার দিনে। চার নম্বরে হলো এই কাপড়টা যাতে করে ঢালা ঢিলা হয়, একখানে গায়ের সঙ্গে লাগায়। এখন বোরকা বাজারে দেখলে যত টাইট, হ্যাঁ ফ্যান্সি, কত কিছু সামনে খোলা, এদিকে এদিকে ওদিকে কত কিছু, নাউজুবিল্লাহ। যারা বোরকার দোকানে চাকরি করেন, ওই আমার ভাতি যেমন একটু জানে। হ্যাঁ তাহলে চার নম্বরে কি বললাম, যেটা ধারা ঢিলা হতে হবে, টাইট ফিট চলবে না। পাঁচ নম্বরে এই পোশাকটা কোন পুরুষের সাদৃশ্য পোশাক হওয়া চলবে না, পুরুষের জন্য যেরকম মহিলার সাদৃশ্য পারবে না, মহিলাদের পোশাক পরতে পারবে না, মহিলারা পুরুষের পোশাক পরতে পারবে না। আবার এই কাপড়টা যেন কোন কাফের মহিলাদের কাপড় না হয়, মানে যে কাপড়টা কাফের পরলেই এটা বোঝা যায় যে এটা কাফের মহিলারা, খ্রিস্টানরা বা ইহুদিরা বা হিন্দুরা বা অমুকদের এটা পোশাক, এই পোশাকে ওরা মার্কা মারা। কিন্তু সবার যদি আমাদেরই পোশাক ছিল ওরা নিয়ে নিয়েছে, এই জন্য আমরা পরবো না এমন কথা না, কিন্তু যে পোশাকটা পরলে কনফার্ম যে এটা কাফেরদের পোশাক, এমন পোশাক যেন না হয়। কয়টা হলো, ছয়টা। সাত নম্বরে হলো, এক নম্বরে ভালো করে ঘুরেন না, কে আপনার শুনছেন ভালো করে না, গম ধরছে? হ্যাঁ, এক নম্বরে কি বললাম, সমস্ত শরীর ঢাকতে হবে, দুই নম্বরে যে কাপড়টা দিয়ে ঢাকবে কাপড়টা যেন চাকচিক্য না হয়, সাদা মাথা বা কালো রঙের হয়, ঠিক আছে। তিন নম্বরে কাপড়টা যেন পাতলা ফ্যানফেনা না হয়, মোটামুটি যেন ভিতর দেখা না যায়, এখন তো ওই কাপড়টাই সুন্দর যেটা বাইরে থেকে ভিতর দেখা যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এক শ্রেণীর মহিলা আসবে যারা জান্নাতের গন্ধও পাবে না, কাসিয়াতুন আরিয়াত, এরা কাপড় পরিহিতা কিন্তু এরা উলঙ্গ, মানে এমন কাপড় পরবে যে পরা না পরা ছানা, সেই যুগ চলে আসছে এখন, আসছে না। মুমিলাত মায়েলাত, এরা অন্যকে আকৃষ্ট করবে, এদের দিকে মানুষ আকৃষ্ট হবে, এরা জান্নাতের গন্ধও পাবে না, এরা কোথায় যাবে, জাহান্নামী হবে সমস্ত মহিলা, তাদের ফিনফিনা হওয়া চলবে না। চার নম্বরে ধারা ঢিলা হতে হবে, টাইট ফিট হওয়া চলবে না। পাঁচ নম্বরে কোন পুরুষের সাদৃশ্য হওয়া চলবে না। ছয় নম্বরে কোন কাফের মহিলাদের সাদৃশ্য হওয়া চলবে না, যেরকম পুরুষদের জন্য একই শর্ত, ঠিক আছে। ছয় সাত নম্বরে হলো ওই কাপড়টা কোন শোহরাতের কাপড় হবে না, শোহরাত মানে এমন এক কাপড় বানাইছে যেটা আর কেউ পরে না, দেখার জন্য মানুষকে, মানুষ আরে এই আবার কি, এই আবার কি, মানে যে দেখবো সেই জন্য একবার দেখে যে কে এটা আবার কি, এটা আবার কি, এমন কাপড় জন্য হয়, মানে এমন এক মডেল, মানে কালকে যে নায়িকা মডেল দিয়ে বই করছে ওই মডেল পড়তে হবে, এরকম হয়েছে না আজকাল বড় বড় কি বলে তোমার গার্মেন্টস ছেলেরা আজ নায়ক নায়িকাদেরকে একটা মডেল বানিয়ে দেয় আর এটা দিয়ে বই হলেই বা একটা নাটক হলেই তারপর দিন শুরু হলো বিক্রি, পাগলের মতো। উত্তম মডেল হবে কে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল হবে না কে, কোন কাফেরা, কোন ফাসেকা, কোন ফাজেরা, কোন এই ধরনের নায়ক নায়িকা জাহান্নামীরা এরা হবে না। জান্নাতি যারা ফাতেমার সাদৃশ্য হতে হবে, খাদিজার হতে হবে, আয়েশার হতে হবে, উম্মুল মুমিনদের হতে হবে। তো আট নম্বরে হল কোন প্রকার আতর সেন্ট ব্যবহার করতে পারবে না। মহিলারা বাড়ি থেকে বের হতে চাইলে নামাজ পড়তে যেতে পারে, তাদেরও পোশাক পরা আদব এগুলি, ঠিক কিনা? তারা কোন প্রকার আতর বা সেন্ট বা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আজকাল বলে বগল বা মুখটা গন্ধ হয়, অমুকের গা ঘামে, অমুক তমুক অজুহাত দেখে অবশ্যের পরে আশপাশ দিয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়। কারণ সুগন্ধি শাহওয়াতের জন্য কি শাহওয়াতকে উদ্রেক করে, ঝাঁকি দেয় মানুষ পুরুষের মনে, কোথা থেকে সুগন্ধি আসছে, কেন আসছে, ফেতনা, সুগন্ধি ফেতনা। এই জন্যে আর তুই বলি রিজাল ও লাউলিনা, পুরুষদের জন্য হচ্ছে কি সুগন্ধি আর মহিলাদের জন্য হচ্ছে রং। এরা মেকআপ পরবে, এরা লিপস্টিক পরবে, এরা জড়ি বড়ি লাগাবে, তবে কার জন্যে? স্বামীর জন্যে, বাড়িতে বাইরের জন্য না, বাইরের জন্য না, ঠিক আছে? এই আটটা শর্ত হল মহিলাদের জন্য, আবার গুনেন, ঠিক আছে? এক নম্বরে কি বললাম, সমস্ত শরীর ঢাকতে হবে। দুই নম্বরে কাপড়টা যেন চকমকা না হয়, সাধারণ বা কালো কাপড় হলেই ভালো। তিন নম্বরে ঢালাঢিলা যেন হয়। চার নম্বরে পাতলা যেন না হয়, ফিনফিনা যেন না হয়। পাঁচ নম্বরে কাপড়টা কোন পুরুষের সাদৃশ্য না হয়। ছয় নম্বরে কোন কাপের মহিলার সাদৃশ্য না হয়। সাত নম্বরে, সাত নম্বরে কি যেন কাপড়টা শোহরাতের মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করার কাপড় না হয়, নতুন এক কাপড় না হয়, অন্য অন্য স্বাভাবিক যে কাপড়টা পরে ওই কাপড়টাই পরতে হবে। এখন মনে করে সবাই পরে কালো বোরকা, এখন এক লাল টুকটুক কাপড়ের বোরকা পরে নিল, হবে নাকি? পুরুষরা পরে কি সাদা কাপড়, এখন মহিলারাও সাদা কাপড় পরে উমরা করতে যে ঘুরবো, বোঝা যায় কোনটা পুরুষ না মহিলা, যায় না, নিষেধ। একটা মিজাজ থাকতে হয়েছে, এটা মহিলা, এ কাপড় দেখলেই বুঝবে না এটা মহিলা, ঠিক আছে? আবার এরকম যেন না হয় পুরুষ মহিলা সে যে ঢাকা শহরে ধরা পড়ছে না, বিরাট দাড়িওয়ালা বোরকা পরে ঘুরে বেড়াচ্ছিল ঢাকা শহরে। হ্যাঁ, যাই হোক, আট নম্বরে কোন প্রকার সুগন্ধি আতর ব্যবহার করতে পারবে না, কারণ এতে করে যে উদ্দেশ্য বোরকা পরার পুরুষদের দৃষ্টিকে থেকে বেঁচে থাকা এবং ওদের ফেতনায় না ফেলা, এই সুগন্ধিতে সব ফেতনা গড়বড় হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবে, মসজিদ দিকে যাবেন না, ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়া বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করে আমি বের হয়ে গেলাম, আমার কোনো শক্তি নেই, এই যে আমি বের হচ্ছি মসজিদ পর্যন্ত যাব, কে নিয়ে যাবে? আল্লাহ। হতে পারে এর মধ্যে কোনো ক্ষতি বা ভালো মন্দ সবকিছুর দায় দায়িত্ব কার? আল্লাহ। আর একটা দোয়া পড়তেন আল্লাহ নবী, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহাল আলাই। এই দোয়াটা পড়ে যদি আপনি বের হন বাড়ি থেকে, তাহলে কোন প্রকার ক্ষতি আপনার হবে না। আল্লাহ আমি পথভ্রষ্ট থেকে, কেউ আমাকে পথভ্রষ্ট করে তা থেকে, আমি অজ্ঞ হওয়া থেকে, কেউ আমাকে আমার পদস্খলন থেকে, কেউ আমার পদস্খলন ঘটে তা থেকে, আমি কারোর উপরে জুলুম করা বা কেউ আমার উপরে জুলুম করে বা আমি অজ্ঞ হয়ে যাব, কেউ আমাকে অজ্ঞ বানাই দেবে, এই সমস্ত থেকে তোমার কাছে আমি পানা চাই। আপনার পকেটমার হবে না, কেউ নিয়ে যাবে টাকা আর আপনাকে ধরে পকেটমার বলে কেউ মারবে না, রাস্তাঘাটে কেউ আপনাকে অপমান করবে না, কোথাও কোনো প্রকার সমস্যা হবে না, কারণ আপনি যে দোয়া পড়েছেন, সত্যি এই দোয়া পড়ে বের হলে কোনো প্রকার ক্ষতি আপনাকে সহন করবে না। আপনি অজ্ঞ, আপনি শিক্ষিত হলে মানুষ আপনার শিক্ষিতই মনে করবে, কেউ আপনাকে দেখলে মনে করবে না লোকটা। অনেক সময় অনেক শিক্ষিত মানুষ বোকা বনে যায়, মানুষ মনে করবে মনে হয় ব্যাকুফ, মনে হয় ব্যাকল না। আপনি কারোর উপর অন্যায় করবেন না, কেউ আপনার উপর অন্যায় করবে না, আপনি কারোর পদস্খলন করবেন না, কেউ আপনার পদস্খলন ঘটাবে না, আপনি পদভ্রষ্ট হবেন না, অন্য কেউ পদভ্রষ্ট করবেন না। আর সে বাড়ি থেকে গেছে টাকাটুকি নিয়ে, এই সে ওটা ওটা কিনবে কি, এটা কিছু কিনবে, ওখানে গিয়ে জুয়া খেলা শুরু করছে, হ্যাঁ এটা হবে না। তাহলে এটা শুধু মসজিদে না, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, সেটা মসজিদের জন্যই যান, যে কোনো জন্যই যান, ঠিক আছে? তাহলে এই দুইটা দোয়া আল্লাহ নবী পড়তেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা, বলেন আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আউ উজলামা, আউ আজহালা, আউ ইউজহালা আলে। দেখেন কি নবীর সুন্নত, কয়জন আমরা জানি? সাধারণ মানুষ তো দূরের কথা, যারা জানেওয়ালা মনে করি ইমাম বা মহাদ্দেশ বাইরে থেকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে যে এই দোয়ার আল্লাহর নবী বের হলে কি দোয়া করতেন বাইরে থেকে, সুন্নতটা কি? আমার মনে হয় শতকরা 95 জনই ফেল করে বসবে, এটা আমাদের শেখা দরকার। এরপরে আল্লাহর নবী বাইরে থেকে বের হওয়ার সময় ডান হাত পা দিয়ে বের হতেন, হালে সে উল্লেখ নেই কিন্তু ওলামারা বলেছেন যে বাথরুমে যেরকম বাম পা দিয়ে আগে ঢুকতে হয় আর মসজিদে ডান পা দিয়ে, তাহলে যে কোনো ভালো কাজে ডান পা দিয়ে মসজিদে যাচ্ছেন, বাজারে কাজে যাচ্ছেন, ভালো কাজ না? আমি ব্যবসায় যাচ্ছি, ভালো কাজ না? এটা আমার পবিত্র কাজ, তাহলে আমরা ডান পা দিই। ওলামারা বলেছেন যে কোনো ভালো কাজে ডান পা দিয়ে, এরপরে ডান পা দিয়ে তিনি কি করতেন, আগে জুতার মধ্যে রাখতেন, এরপরে বাম পা। জুতা পরার নিয়ম কি, আগে ডান পা তারপরে বাম পা। এরপরে আল্লাহর নবী মসজিদে যাওয়ার জন্য একটা দোয়া পড়তেন, কে বলতে পারবেন? হ্যাঁ, মসজিদে যাওয়ার জন্য আল্লাহর নবী একটা দোয়া বলতেন। হ্যাঁ, তাহলে জানা আছে দোয়া, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামি'ই নূরা ওয়া জাআল ফি বাসারি নূরা ওয়া জাআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া জাআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মসজিদে যাওয়ার সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার অন্তরে নূর দিয়ে ভরপুর করে দাও, আলো দিয়ে দাও, আমার অন্তরকে তো অন্ধকার রাখিও না। ওয়া জাআল ফি সামি'ই নূরা, আমার কানের মধ্যে কি নূর দাও, কানের মধ্যে নূর থাকলে গান শুনবে। হ্যাঁ, ওয়া জাআল ফি বাসারি নূরা, আমার চোখের নূর দিয়ে দাও, অন্যায় দেখবে, ফিল্ম দেখবে, কোন মহিলার দিকে দেখবে দেখবে। ওয়া জাআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা, আমার পিছন এবং সামনে থেকে নূর দিয়ে আমাকে করো। ওয়াজাল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, আমার উপর থেকে এবং নিচ থেকে, মানে চতুর্দিক থেকে নূর দিয়ে, তোমার নূর দিয়ে আমাকে কি করো, আলো দিয়ে আমাকে ঘিরে ফেলো। আল্লাহ আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহ তুমি আমাকে নূর দাও, আলো দাও, তুমি আমাকে অন্ধকার দিও না। আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল লাযিনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনাল নূর ইলা যুলুমাত। আল্লাহ মুমিনদের কি ওয়ালি দোস্ত, কি করেন, অন্ধকার থেকে বের করে কোথায় নিয়ে যান, আলোর দিকে নিয়ে যায়। ওই আল্লাহর কাছে আল্লাহ নবী আলো চাইতেন, আল্লাহ তুমি না আলো দাও, আলো দিয়ে সব কিছুকে ভরপুর করে দাও। আল্লাহ 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 চতুর্দিক দিয়ে নূর দিয়ে দাও। আমার কয়জন আছি আমরা যারা মসজিদে যাওয়ার সময় দোয়াটা পড়ি? হ্যাঁ, শুনেছেন কোনদিনের আগে এই দোয়াটা বা কাউকে বলতে শুনেছেন? মমিন দাবি করলে তো হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জানতে হবে। হ্যাঁ, আর সুন্নত মরে গেছে। একটা জয়ীফ হাদিসে আছে যে যখন উম্মতের ফাসাদ, এখন অপর ফাসাদ না, সুন্নত জানে না, বেদাত খুব ভালো জানে, জানে না, এই সময় যদি একটা মানুষ সুন্নতকে জিন্দা করে আমল করে, 100টা শহীদের নেকি পায়। হাদিসটা জয়ীফ, দুর্বল হাদিস, ফজিলতের ব্যাপারে এসেছে যে যদি যখন উম্মতের ফাসাদ হয়ে যাবে, এরা সুন্নত বুঝবে না, বেদাত এটা ওটাতে ভরপুর থাকবে, ওই মুহূর্তে যদি একটা সুন্নতকে এরা জিন্দা করে আমল করতে পারে, 100টা শহীদের নেকি পাবে। আল্লাহু আকবার, খেল করছেন। এরপরে আল্লাহর নবী যখন উপর দিকে উঠতেন তখন দোয়া করতেন কি, আল্লাহু আকবার, নিচে নামতেন কি বলতেন, সুবহানাল্লাহ। আমরা এই মসজিদে যেতে হলে উঁচু নিচু জায়গা আছে না নেই? হ্যাঁ, সিঁড়িতে নামবেন তখন সুবহানাল্লাহ বলতে হবে, উঠবেন তখন আল্লাহ আকবার বলতে হবে, কয়জন বলি? হ্যাঁ, ছোট্ট একটা সুন্নত, আল্লাহ আকবার জানি না আমরা, সুবহানাল্লাহ জানি না আমরা, খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, প্রতিটি পদে পদে রাসূলকে ভালোবাসা কাকে বলে, রাসূল সুন্নত জানা আমল করে, এটাই রাসূলকে ভালোবাসা, অন্য মানুষের কোনো বুদ্ধি, অন্য কোনো উপায় নেই রাসূলকে ভালোবাসা, এবং জান্নাত রাসূলকে ভালোবাসা জান্নাত যাওয়ার উপায় নেই। এবার তার আগে একটা জিনিস আমাদের ছুটে গেছে, একটু ফিরে যাই আমরা ব্যাকে, এই মনে করেন ঘর থেকে বের হচ্ছে কিন্তু তার আগে একটা আমরা একটু যদিও সিরিয়ালে ছুটে গেছে, আমি খেয়াল করি নাই, খেয়াল না করার জন্য ছুটে গেছে, সেটা হলো আল্লাহর রাসূল সুন্নত নামাজ নফল নামাজ কোথায় পড়তেন, বাড়িতে। ফজরের সুন্নত কোথায় পড়তেন, ঘরের মধ্যে পড়তেন। আর ফজরের সুন্নতের আগে কি হয়, আজান হয়, আজান হবে না আগে, আজানের সময় কি করতে হবে, এটাও তো রাসূলের সুন্নত, সুন্নত না? মুয়াজ্জিন যখন আজান দেবে ফজরের আজান, মুয়াজ্জিন যা বলবে হুবহু আমাকে তাই বলতে হবে। আল্লাহ নবী বলেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা হুবহু বলো। ইল্লা হাইয়ালাতাইন, কিন্তু যখন হাইয়াল আসসালাহ হাইলাল ফালা বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি কি বলবো? আল্লাহু আকবার। তাহলে আর আগে উঠতে হবে না? রাসূলের এই সুন্নতটা যদি আমল করতে চান, ঘুমে থাকলে হবে না ফজরের আগে উঠতে হবে? তাহলে না আপনি আজান শুনবেন আর উত্তর দিতে পারবেন? যখন বলবে হাইয়া আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ নবী আরেকটা দোয়া এরকম আছে, ওয়ান্না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়ান্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো এখানে আরো আছে একটু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় এই দোয়াটাও পড়তেন। মুয়াজ্জিন যা বলতেন তা তো বলতেন, এর অতিরিক্ত এটাও বলতেন ওয়ান্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা। এরপরে হাইয়া আলা সালাহ হাইলাল ফালাহ সময় কি বলতেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা সহি বর্ণনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, এই আলিউল আযীম এটা হলো দুর্বল হাদিস, সহি হাদিস না, ঠিক আছে? তাহলে কোন পর্যন্ত বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আসসালাতু খাইরুম মিনান নাম, আসসালাতু খাইরুম মিনান নামই বলতে হবে, কারণ সাদাকতা ও বারাকতা যেটা বলা হয়েছে এটার কোন সহিহ দলিল নেই। বরং আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলবে তাই বলবা, তাহলে আসসালাতু খাইরুম মিনান নাম বলে কি বলবো? আসসালাতু খাইরুম মিনান নামই বলতে হবে। এরপরে আজান শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার, শেষ বলতে হবে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কি বলতে হবে? আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তামা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামান মাহমুদা আল্লাযী ওয়াদা, এটা হলো বুখারীর বর্ণনা। এটুকি ওয়াদ্দারা যাতার রাফিয়া বা এগুলি সেই বর্ণনাতে নেই, ঠিক আছে? আল্লাহ নবী বলেন যে আজানের উত্তর দেওয়ার পরে এই দোয়াটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেন যে আমি নবী তার সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আজানের উত্তর দেওয়ার পরে এই দোয়াটা যে পড়বে, এই ওয়াসিলার দোয়াটা, আমি নবী, নবীর জন্য ওই ব্যক্তির জন্য আমার ওই উম্মতির জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ, হ্যাঁ, রাসূলের সুপারিশ হলে কি জান্নাত যাওয়া যাবে না জাহান্নাম যাওয়া যাবে? কিন্তু আজান হচ্ছে, রেডিও বাজছে, টিভি বাজছে, খাচ্ছি, গল্প করছি, সবই চলছে, কিন্তু আমার আজানের উত্তরের খবর নেই। আমি মুমিন, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের আশেক রাসূল, আমি সুন্নি, এটা মিথ্যা কথা, এটা এটা অন্যায়, এটা ঝুট কথা। আল্লাহ নবী এরপরে সুন্নত নামাজ বাইতে পড়তেন, আফদালু সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুব, আল্লাহ নবী বলেন মানুষের পুরুষদের জন্য উত্তম নামাজ কোথায়? বাড়িতে, ফরজ ব্যতিরিকে, ফরজ আর বাকি যত সুন্নত নফল সব বাড়িতে পড়া হলো কি উত্তম। তবে মসজিদে যায় আছে না যায় না, ঠিক আছে? আল্লাহর নবী ইকরার করে কি করতেন? ফজরের দুই রেকাত সুন্নত নামাজ পড়তেন। এই সুন্নত নামাজ আল্লাহর নবী এই সকালবেলা তাওহীদ দিয়ে শুরু করতেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তেন? হ্যাঁ, সূরা কাফের। সূরা ফাতিহার পরে সূরা কাফেরুন পড়তেন। সূরা কাফেরুনে কি আছে? তাওহীদ উলুহিয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন। সূরা এখানে তাওহীদের কথা বলা হয়েছে, তাওহীদুল উলুহিয়া, আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। এরপরে দ্বিতীয় রাকাতে কি পড়তেন? সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস কি? তাওহীদুর রুবুবিয়া, আল্লাহর রুবুবিয়া সম্পর্কে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে তিনি কে? তাহলে ফজর আল্লাহর নবীর শুরু হতো তাওহীদ দিয়ে। আবার ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দেখবেন যখন তিনি কি করতেন, বেতর পড়তেন শেষ রাতে গিয়ে, তখন কি করতেন? এই এই দুইটা সূরা দিয়েই শেষ করতেন। তাওহীদ দিয়ে শুরু হতো সকাল, আবার শেষ হতো চব্বিশ ঘন্টার এই তাওহীদ দিয়ে। রাসুলের পুরো জিন্দগিটাই তাওহীদ। এরপরে আল্লাহ নবী কি করতেন, আর একটা সুন্নত আছে যেটা অনেকে আমরা জানি না, এই সুন্নত পড়ার পর আল্লাহ নবী ডান কাঁধে শুইতেন, হাতটা এইভাবে খাড়ো করে দিয়ে এইভাবে পা দুইটাকে লম্বা করে দিয়ে শুইতেন ফজরের সুন্নতের পরে। এবং আল্লাহ নবী হাদিসে বলছেন যে সুন্নত পড়বে ফজরে, এরপরে জন্য কি করে সেই জন্য একটু কি করে এই কাঁধে সবাই অর্ডারও করছেন, তবে এটা ওয়াজিব না, সুন্নত। কি করতে হবে, সুন্নত পড়ে ডান কাঁধে একটু শুইতে, ওটা একটা সুন্নত, ওটাও একটা সুন্নত। মানে বুঝতে পারছেন, কেবল এদিকে তো এদিকে মাথা করে এইভাবে পা দুটো লম্বা করে এইভাবে সম্পূর্ণ শুয়ে যেতেন না, হাতটা খাড়ো করে রেখে আর এর উপরে হাতের উপরে হবে, এটা একটা সুন্নত। যাই হোক, এরপরে আল্লাহ নবী সুন্নত পড়ে জুতা ডান পায়ে পরে, তারপরে বাম পায়ের পরে ঘর থেকে বের হওয়ার দোয়া, এরপরে মসজিদে যাওয়ার দোয়া পড়ে, কোথায় মসজিদ যেতেন, উঁচু জায়গাতে উঠলে আল্লাহ আকবার বলতেন, নিচু জায়গায় নামলে যে কোনো জায়গায়, এটা শুধু মসজিদ না, বের হলেই। আর আমার এই বের হওয়াটা যে কোনো বের হওয়া হতে পারে, আমরা কমন আলোচনা করতেছি, ঠিক কিনা, রাসূলের সুন্নত। এরপরে মসজিদে গিয়ে ডান পা দোয়া করতেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এরপরে ডান পা দিয়ে প্রবেশ করে মসজিদে ঢুকে তিনি তাহিয়াতুল মসজিদ পড়তেন। আল্লাহ রসুল বেশিরভাগ একামত হলে মসজিদ থেকে বের, বাসা থেকে বের হয়ে গিয়ে সরাসরি কি করতেন, নামাজে দাঁড়াতেন, ঠিক আছে। হ্যাঁ, কাজে ইমাম যদি হয় সেভাবে করবেন, মুক্তাদি হলে যাবে মসজিদে, গিয়ে মসজিদে গিয়ে মসজিদের কিছু আদব আছে, যেরকম ডান পা দিয়ে ঢোকা, দোয়া বলা, এরপরে মসজিদে প্রবেশের আগে যেরকম কাপড়, সুন্দর কাপড় পরে যাওয়া, আতর পরে যাওয়া, এবার মসজিদের হক হলো কি, যেহেতু মসজিদ মানে সেজদার স্থান, মসজিদ মানে সেখানে এবার আপনি বসতে যদি চান তাহলে আপনাকে দুই রাকাত সুন্নত বা নফল পড়তে হবে, ফরজ দিয়েই শুরু করেন অথবা নফল দিয়ে বা সুন্নত দিয়ে, মোট কথা নমাজ না পড়ে আপনি বসবেন না। আমরা অনেক সময় ধপজ করে পড়ে গেলাম, বসে গেলাম, আগে বসে তারপরে উঠে সুন্নত পড়ে, কোথেকে শিক্ষা আল্লাহ জানে। আল্লাহ নবী যেখানে বলছেন যে দাখালা আহাদুকুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিসা, বুখারী শরীফের হাদিস, তোমাদের যখন মসজিদে কেউ বসতে চাইবে দুই রেখাত নামাজ না পড়ে যেন না বসে, এমনকি খুতবারত অবস্থায় জুমার খুতবা দিলেও দুই রেখাত সুন্নত পড়েই বসতে হবে আপনাকে। আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, একজন লোক এসে বসে বলেন, এসে ঢুকে বলেন উদাও নামাজ পড়েছিল না, বলে দুই রেখাত নামাজ পড়ো, এবং ওই খুতবাতে সাহাবাদেরকে ঘোষণা দিলেন ইদা দাখালা আহাদুকুল মসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিসা ওয়াল ইয়াতাজাওয়াজ ফিহিমা, তোমাদের যখন কেউ ইমাম খুতবারত অবস্থায় মসজিদে প্রবেশ করবে, মুসলিম শরীফের হাদিস, তখন দুই রিকাত হালকা করে নামাজ পড়ে যেনই বসে, সে যেন নামাজ না পড়ে যেন না বসে। আল্লাহ নবী দাঁড় করিয়ে তাকে উঠিয়ে বসিয়ে নামাজ পড়ালেন। আর আমরা অনেক সময় লাল বাতি জ্বালিয়ে রাখি, বলি কি যে খুতবারত অবস্থায় নামাজ পড়া যাবে না, কোথায় আমাদের দেশের হুজুররা ই করে দলিল নিয়েছে, কি দলিল, কয় সুন্নত পড়া নফল নামাজ পড়া হলো সুন্নত আর খুতবা শোনা হলো ওয়াজিব। আরে ব্যাকল, যেই তুমি সুন্নত আর ওয়াজিব কেমন মানে বুঝলা, নবীর হাদিস দিয়েই তো তুমি বুঝলা নাকি, ওই নবী যে পড়িয়েছে তুমি কে, ওই ওয়াজিবের মধ্যে ওই ওয়াজিব যে ওয়াজিবের মধ্যে সুন্নত পড়া যায় সেটা আল্লাহ নবী করেছে, তুমি কেমন না করার, ব্যাকরণ খাতাই বেশি বুঝে রাসুলের চাইতে। হ্যাঁ, এইভাবে বুঝলে মালারা রাসুলের সঙ্গে থাকতে পারবে না, রাসুলের ভালোবাসা এদের অন্তর হয় নাই, থাকে না এদের, এই জন্য দেখা যায় এই গ্রুপগুলি এরা সুন্নত থেকে অনেক দূরে, সুন্নত পদে পদে এরা কবর দিচ্ছে আর বলছে আমরা সুন্নি দল, আমরা সুন্নি দল, আমরা আশেক রাসুল, আমরা অমুক, আমরা তুমুক, এটাকে আশেক, এটা না। এরপরে মসজিদের সুন্নত পড়া হয়ে গেলে মসজিদ জিকির আজকারের জন্য, নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, বাকি সময় আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মসজিদে বসে গল্প করা বা এটা ওটা বিনা প্রয়োজনে, এটা ঠিক না, অন্যের ক্ষতি করা। তবে কোরআন পড়তে হলে নিঃশব্দে বা এমন শব্দ যাতে অন্যের পড়ার ক্ষতি না হয়, নাহলে সবার শব্দ হলে কারোটা কি গোলমাল লেগে যাবে। এরপরে সুন্নত নামাজ পড়ে এবার কি বলে একামাত হবে, বাকি ইনশাআল্লাহ আমরা একামাত থেকে নিয়ে এবং বাকি ফরজ নামাজ কিভাবে পড়ব আমরা সামনে সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে আলোচনা করব। সম্ভবত আমি সামনে সপ্তাহে থাকতে পারবো না, এর পরের সপ্তাহ থাকতে পারবো না, সামনে সপ্তাহে আমি রাস্তার নোড়াই রহিমের প্রোগ্রাম আছে, এর পরের সপ্তাহে আছে কাসিমে, আপনারা আসবেন, শাকের আছে বা আলোচনা, এই বিষয়ে আলোচনা না হলেও অন্য বিষয়ে আলোচনা করবেন, এইটাকে এই বৈঠকটাকে নষ্ট করবেন না, এই সপ্তাহে একটা নেকির কাজকে বন্ধ করে দিবেন না, জারি রাখবেন ইনশাআল্লাহ। পরবর্তী আবার ইনশাআল্লাহ আলোচনা হবে, দোয়া করবেন আল্লাহ যেন আবার আমাদেরকে সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জেনে জিন্দেগিতে আমল করে রাসূলের প্রকৃত ভালোবাসা, রাসূলকে প্রকৃত ভালোবেসে রাসূলের সঙ্গে জান্নাতে সৌভাগ্য হতে আমাদের আমাদের সৌভাগ্যবান যেন আমরা হতে পারি, আমাদের দুনিয়া বা আখেরাত কল্যাণময় হোক, আমরা যেন রাসূলের সত্যিকারে উম্মত হয়ে কিয়ামতের মাঠে উঠতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আকুল কাউলি হাযা, আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ওয়া সাল্লা নাবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু। হ্যাঁ, কাউলি প্রশ্ন থাকলে করতে পারি। পুরুষ মানুষের জন্য কে জানি ভুল হতে পারে, পুরুষ মানুষের জন্য ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাত সঙ্গে পড়া ওয়াজিব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে পুরুষ মানুষের নামাজ ফরজ নামাজ মসজিদে, বাকি অন্য নামাজ পুরুষ মানুষের জন্য বাড়িতেই নামাজ উত্তম, ফরজ ব্যতিরিকে। ফরজ ব্যতিরিকে বাকি অন্য যে কোনো নামাজ পুরুষের জন্য কোথায় উত্তম? বাড়িতে। বাড়িতে পড়লে ছেলেরা দেখবে, মেয়েরা দেখবে, স্ত্রী দেখবে, ওরাও নামাজ শিখবে কেমন পড়তে হয়, ঠিক কিনা? মাসলামা ছেলে ওরা জানবে। হ্যাঁ, এবং বাড়িটাতে নামাজ আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, বাড়িগুলিকে কবর বানিয়ে দিও না। কবরস্থানে নামাজ পড়া যায়? হারাম নামাজ পড়া। তাও আমার দেশের লোকের নামাজ পড়ে। কোরআন পড়া যায়? যায় না। তাও নামাজ কোরআন পড়ে। জিজ্ঞাস করে যায় কেন? না, ওখানে না। কবরস্থানের পাশে গিয়ে বাস দোয়া পড়ে, দোয়া করতে চাইলে কেবলামুখী দোয়া করতে হবে, কবরকে দানে পিছে সামনে পিছনে বা রানে বামে রেখে। এমন কথা হচ্ছে যে আমাদের বাড়িগুলি এমন ফটো মটো দিয়ে সব গেয়া যেখানে শয়তানের আখড়া, ফেরেশতা আসেই নাই, নামাজ তো সেখানে হবেই না। এই জন্য বাড়িকে নামাজই জায়গা বানাতে হবে। অন্য হাদিস আছে, মাসালুল বাইতিল্লাযী ইউযকারু ফীহি রাব্বা ওয়াল বাইতুল্লাযী লা ইউযকারু ফীহি রাব্বা কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে বাড়িতে আল্লাহর জিকির আজকাল হয় বাড়িটা জীবিত বাড়ি, আর যে বাড়িতে আল্লাহর জিকির আজকাল হয় না ওটা কি? মৃত্যু বাড়ি। এখানেও আমাদের কোম্পানি বা আমরা যে রুম টুমে থাকি সব মরা, টিভি রে আর গান বাজনা আর বিড়ি আর ধোঁয়া আর ছবি, গান বাজনা একেবারে না, অস্বাস্থ্যকর এবং বেদিনী এবং বেকুফি এবং ফাসেক ফাজেরদের ঘর বানিয়ে রাখে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুন। চেষ্টা করতে হবে আমাদের আমাদের বাড়িকে এক বাড়ি, আমাদের কি করতে হবে? জিকির আজকের জায়গা বানাতে হবে, কোরআন তেলাওয়াত হতে হবে সেখানে, নামাজ হতে হবে সেখানে, সেখানে তালিম হতে হবে, সেখানে তারবিয়াত হতে হবে, সেখানে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। শুধু শয়তানি বাদ করে জায়গা হলে এমন তো হবে না।